বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 12 আগস্ট, 28 শ্রাবণ এবং ফার্সি 21 মোরতাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। আমাদের সান্ধ্য অধিবেশন সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। ইউটিউবে শোনা যায় এই ঠিকানায় youtube.com/radiotehranbangla1982। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে ইরাকের পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসী হামলা ও গুপ্ত হত্যার ঘটনা বৃদ্ধির সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশের হাসপাতালগুলোতে করোনা রোগীর সংকুলন না হওয়ায় সরকারের পদত্যাগ দাবি সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শোকাবহ মহরম উপলক্ষে বিশেষ অনুষ্ঠান কারবালার শাশ্বত বিপ্লব। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রং ধনু। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভিয়েনা সংলাপে ফেরার আগে নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করতে হবে, নিজের অবস্থান জানালো ইরান। লেবাননকে সংকটে ফেলা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে হিজবুল্লাহ আন্দোলন। বিএনপি নেতারা গণমানুষের আতঙ্কে আছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্য। এবং বিজেপি সরকার পেগাসাস স্পাইওয়ার ইস্যুতে সংসদে আলোচনা করতে দেয়নি তৃণমূলের অভিযোগ। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইরানের সংসদে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য শাহরিয়ার হায়দারি বলেছেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে ইরান তখনই ফিরে যাবে যখন তেহরানের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয়া হবে। ভিয়েনা সংলাপে ইরানের ফিরে যাওয়ার জন্য চিরদিন অপেক্ষা করা সম্ভব নয় বলে আমেরিকাসহ ইউরোপীয় দেশগুলো বারবার যে বক্তব্য দিয়ে যাচ্ছে, সে প্রসঙ্গে এক সাক্ষাৎকারে হায়দারি এ পূর্ব শর্তের কথা জানান। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করলে আমেরিকা কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন করে যে বক্তব্য দিয়েছেন, সে প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে হায়দারি বলেন, বাইডেন যেন জেনে রাখে শুধুমাত্র সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেই ইরান ভিয়েনা সংলাপে প্রত্যাবর্তন করবে। ইরানের দৃষ্টিতে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহারের কথা বলা হয়েছে, কাজেই ভিয়েনা সংলাপের ক্ষেত্রে তেহরানের নীতি স্পষ্ট হয়ে গেছে। হায়দারি বলেন, পরমাণু সমঝোতার জন্য পক্ষগুলো যদি সত্যিই সংলাপে ফিরতে চায় তবে তাদেরকে গত 40 বছরের সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তেহরানে নিযুক্ত ব্রিটিশ ও রুশ
রাষ্ট্রদূত ইরানের প্রতি অবমাননাকর যে ছবি প্রকাশ করেছেন তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। গতকাল প্রকাশিত এই ছবির তীব্র নিন্দা জানিয়ে জারিফ এক টুইটার বার্তায় লিখেছেন, আজ আমি একটি চরম অনুপযুক্ত ছবি দেখলাম। সবাইকে একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা বর্তমানে 2021 সালের আগস্ট মাসে অবস্থান করছি, 1941 সালের আগস্ট বা 1943 সালের ডিসেম্বরে নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী টুইটার বার্তায় আরও বলা হয়েছে, ইরানি জনগণ বিভিন্ন সময়ে বিশেষ করে পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনায় প্রমাণ করেছে যে তাদের ভাগ্য আর কখনো বিদেশি শক্তিগুলোর নিয়ন্ত্রণে যাবে না এবং বিদেশি দূতাবাসগুলিও আর ইরানি জনগণের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। গতকাল রুশ দূতাবাস তেহরানে নিযুক্ত ব্রিটিশ ও রুশ রাষ্ট্রদূতের একটি ছবি প্রকাশ করে। ছবিটি তেহরানস্থ রুশ দূতাবাসের সেই স্থানে বসে তোলা হয় যেখানে 1943 সালে তৎকালীন ব্রিটিশ, মার্কিন ও রুশ সরকার প্রধানরা একসঙ্গে বসে ছবি তুলেছিলেন। উইনস্টন চার্চিল, ফ্রাঙ্কলিন রুজভেল্ট ও জোসেফ স্ট্যালিন রুশ দূতাবাসের করিডোরে পাশাপাশি তিনটি চেয়ারে বসেছিলেন। বুধবার প্রকাশিত ছবিতে চার্চিলের বসার স্থানে ব্রিটিশ রাষ্ট্রদূত ও স্ট্যালিনের বসার স্থানে রুশ রাষ্ট্রদূতকে বসে থাকতে দেখা যায়। মাঝখানের যে চেয়ারটিতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট বসেছিলেন সেখানে একটি খালি চেয়ার রেখে ছবিটি তোলা হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বর্বরতার মুখে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেয়া তেহরান ও আঙ্কারার অবিচ্ছেদ্য যৌথ এজেন্ডা। গতকাল সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগানের সঙ্গে ফোনালাপের সময় একথা বলেন রাইসি। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান প্রেসিডেন্ট রাইসিকে ফোন করেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন থেকে অসহায় ও নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সহযোগিতার বিষয়টি এই যৌথ এজেন্ডা থেকে কখনো মুছে যাবে না। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের ক্ষমতার দিকে ইঙ্গিত করে প্রেসিডেন্ট রাইসি বলেন, তেহরান ও আঙ্কারার মধ্যকার সহযোগিতা মুসলিম ওম্মার জন্য অনেক সুবিধা বয়ে আনতে পারে। এতে মুসলিম বিশ্বের পাশাপাশি আঞ্চলিক উন্নতি, শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রেও লাভ হবে। তিনি ইরান এবং তুরস্কের মধ্যকার সম্পর্ককে স্বাভাবিক প্রতিবেশীর সম্পর্কের ঊর্ধ্বে বলে মন্তব্য করেন। ফোনালাপে প্রেসিডেন্ট রাইসিকে আবারও অভিনন্দন জানান তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। তিনি আশা করেন, প্রেসিডেন্ট রাইসির আমলে তুরস্কের সঙ্গে ইরানের সম্পর্ক আরও বেশি জোরালো হবে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার সংগঠনের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ মানেই হচ্ছে দেশকে সংকটের মধ্যে ফেলা। গতকাল বুধবার সাইয়েদ হাসান নাসরুল্লাহ লেবাননের কোনো বাংলা মাধ্যমে নেতিবাচক প্রচারণার দিকে ইঙ্গিত করে একথা বলেন। এছাড়া লেবাননের ম্যারোনাইট খ্রিস্টান পাদ্রি বেচারা বুত্রুস আর রাহি ইহুদিবাদী ইসরায়েল অভিমুখে হিজবুল্লাহ রকেট হামলার সমালোচনা করেছেন। হাসান নাসরুল্লাহ সাম্প্রদায়িক, রাজনৈতিক ও গোষ্ঠীগত প্রতিক্রিয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তব্য রাখেন। তিনি বলেন, আজকের দিনে শত্রুদের সবচেয়ে বিপজ্জনক ও গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রোপাগান্ডা চালানো, যা হুমকি এবং সুযোগ হিসেবে দেখা দিতে পারে। আমাদেরকে অবশ্যই হুমকিকে সুযোগে পরিণত করে তাকে কাজে লাগাতে হবে। দক্ষিণ লেবাননের ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলার পর দুই দিন পর গত শুক্রবার হিজবুল্লাহ যোদ্ধারা অধিকৃত সেবা ফার্ম এলাকায় ইসরায়েলি সামরিক অবস্থানের আশপাশে অন্তত 20টি রকেট ছোঁড়ে। এর দুই দিন পর পাদ্রি আর রাহি দক্ষিণ লেবাননের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য লেবাননের সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে। এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে আছে। বিএনপি নেতারা গণমানুষের আতঙ্কে আছেন বলেও তিনি মন্তব্য করেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে আছে। বিএনপি নেতারা একদিকে গণমানুষের আতঙ্কে আছে, অপরদিকে হটকারী রাজনীতির কারণে তারা কর্মী সমর্থকদেরও আস্থা হারিয়েছে। আজ বৃহস্পতিবার নিজ সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণের রাজনীতি করে না বলেই তাদেরকে প্রতিপক্ষ মনে করে। বিএনপির অন্তঃসারশূন্য ও উদ্দেশ্যমূলক অপপ্রচারে সরকার কান দেয় না, কারণ জনগণ এসব কথামালার চাতুর্যে বিশ্বাস করে না। সেতুমন্ত্রী বলেন, বিএনপি নেতাদের সম্মিলিত কোনো সিদ্ধান্ত নেবার ক্ষমতা নেই। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে খুনিদের তোষণ, দুর্নীতিবাজ আর সাম্প্রদায়িক অপশক্তিকে পোষণ এবং অসহায় জনগণকে শোষণ। তাদের রাজনীতি ইতিহাস বিকৃতি, মিথ্যাচার আর অপপ্রচারের রাজনীতি। ভ্যাকসিন নিয়ে বিএনপি নেতাদের অবিরাম মিথ্যাচার অর্থহীন অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। সড়ক সেতুমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংকট সমাধানের সক্ষমতা দেখে বিএনপি ঈর্ষার আগুনে জ্বলছে। দেশে ভ্যাকসিনের কোনো সংকট নেই। জনগণকে গুজবে কান না দিয়ে স্বার্থন্বেষী মহলের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ভ্যাকসিন গ্রহণে মানুষের প্রবল আগ্রহের পাশাপাশি শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যবিধির প্রতি চরম উপেক্ষা আত্মঘাতী বিপর্যয় ডেকে আনতে পারে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। বাংলাদেশে 19 আগস্ট থেকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সড়ক, রেল ও নৌপথে সকল প্রকার গণপরিবহন চলাচল করতে পারবে। এছাড়া পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র খোলার অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। তবে মোট আসনে শতকরা 50 ভাগের বেশি ব্যবহার করা যাবে না। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ভারতের বিজেপি সরকার ইহুদিবাদী ইসরায়েলের পেগাসাস স্পাইওয়ার ইস্যুতে সংসদে আলোচনা করতে দেয়নি বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী অধ্যাপক সৌগত রায় এমপি বলেছেন, কেন্দ্রীয় সরকার পেগাসাস স্পাইওয়ার ইস্যুতে সংসদে আলোচনা করতে দেয়নি। তিনি আজ বৃহস্পতিবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। ওই সংবাদ সম্মেলনে তৃণমূল নেতা ড্রেক ও ব্রায়ান এমপি, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও তৃণমূল নেতা যশবন্ত সিনহাও উপস্থিত ছিলেন। এ সম্পর্কে অধ্যাপক সৌগত রায় এমপি বলেন,
দেশের নিরাপত্তা নিয়ে যে আলোচনা ছিল পেগাসাস এবং এনএসও, আমাদের যে ফোনে আড়ি পাতার ব্যবস্থা করেছে সে নিয়েও আলোচনা করতে দেয়নি। এবং কৃষকরা 8 মাস ধরে আন্দোলন করছে, 400 লোক মারা গেছে, সেই বিলে কোনো আলোচনা হয়নি।
তিনি বলেন, শাসক দলের ওই বিষয়ে কি জবাব আছে? ওরা বলেছে গতকাল লোকসভায় 20টা বিল পাশ হয়েছে এবং রাজ্যসভায় 19টা বিল পাশ হয়েছে, অর্থাৎ মোট 39টা বিল পাশ হয়েছে, কিন্তু বিলে কতক্ষণ আলোচনা হয়েছে? মাত্র 10 মিনিট। এটা কি সংসদীয় গণতন্ত্র? সংসদে আলোচনা ছাড়াই আইন পাশ হয়ে যাবে, সংসদের সদস্যরা তাদের মতামত দিতে পারবেন না? গুরুত্বপূর্ণ বিল সংসদের স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হচ্ছে না বলে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন অধ্যাপক সৌগত রায়। তিনি বলেন, বর্তমান লোকসভায় মাত্র 11% বিল স্ট্যান্ডিং কমিটিতে গেছে। তিনি বিভিন্ন বিলকে কেন্দ্র করে বারবার অর্ডিনান্স আনার সমালোচনা করে বলেন, অর্ডিনান্স রাজ কাম্য নয়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আফগান সরকার তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগের প্রস্তাব দিয়েছে। দেশে সহিংসতা বন্ধের লক্ষ্য নিয়ে এই প্রস্তাব দেয়া হয়েছে বলে আফগান সরকারের একটি শীর্ষ পর্যায়ের সূত্র আল জাজিরা টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন। তালেবান গোষ্ঠী গজনি শহর দখল করার পর ক্ষমতা ভাগাভাগের প্রস্তাব দিয়েছে আফগান সরকার। এ নিয়ে তালেবানের হাতে এ পর্যন্ত 10টি প্রাদেশিক রাজধানীর পতন ঘটেছে। আফগান সরকারের ওই সূত্র জানিয়েছেন, কাতারের মাধ্যমে পরোক্ষভাবে তালেবানের কাছে ক্ষমতা ভাগাভাগের প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক অফিস রয়েছে। আফগানিস্তানের সেনাপ্রধান ওয়ালি মোহাম্মদ আহমদ জাইকে বরখাস্ত করে জেনারেল হেবাতুল্লাহ আলী জাইকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। জেনারেল আলী জাই এতদিন আফগান বিশেষ বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। ওই পদে সেনাবাহিনীর 215 নম্বর ডিভিশনের কমান্ডার সামি সাদাতকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট আশরাফ গনি মাত্র 2 মাস আগে জেনারেল ওয়ালি মোহাম্মদ আহমদ জাইকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তালেবান আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করার পর দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার পর জেনারেল আহমদ জাইকে সরিয়ে দেওয়া হল। শ্রোতাবন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাকের পবিত্র কারবালা নগরের প্রধান প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, ওই শহরের মেয়র আবির সালিম হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ইরাকে ফের সহিংসতা বেড়ে গেছে। সহিংসতা বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইরাকের পবিত্র কারবালা নগরীর প্রধান প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, ওই শহরের মেয়র আবির সালিম হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। কারবালা শহরের মেয়র হত্যাকাণ্ডের পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন খবরে জানা গেছে, ইরাকে সম্প্রতি সন্ত্রাসী হামলা ও গুপ্তহত্যার ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে কিছু বিষয়কে সামনে রেখে ইরাককে অস্থিতিশীল করে তোলার চেষ্টা চলছে। যেমন, ইরাকের রাজধানী বাগদাদে খুব শিগগিরই সৌদি আরব, ইরান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর ও জর্ডানের শীর্ষ নেতাদের উপস্থিতিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। এছাড়া ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের বিষয়টি সম্প্রতি সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত বছর বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানের কুচ ব্রিগেডের প্রধান জেনারেল সোলাইমানি শহীদ হওয়ার পর ইরাকের সংসদে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাশ করা হয় যাতে সেদেশ থেকে মার্কিন সেনাদের চলে যাওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত ওই আইন বাস্তবায়িত হয়নি। ইরাকের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন সংসদে পাশ হওয়া ওই প্রস্তাব বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। অন্যদিকে, ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের সময় বাইডেন চলতি বছর শেষ নাগাদ ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার কথা জানালেও ইরাকি সেনাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য কিছু সামরিক উপদেষ্টা ও মার্কিন ঠিকাদাররা ইরাকে থেকে যাবে বলে জানান। তাই সম্প্রতি ইরাকে ফের সহিংসতা ও যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোকে পুঁজি করে ইরাকে মার্কিন সেনা উপস্থিতি টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে, আগামী 10 অক্টোবর ইরাকে যতই নির্বাচনের সময় ঘনিয়ে আসছে ততই সহিংসতার মাত্রা বাড়তে পারে। কেননা ইরাকের প্রভাবশালী রাজনৈতিক দলগুলো একদিকে সংসদে পাশ হওয়া প্রস্তাব অনুযায়ী সেদেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবি জানাচ্ছে, অন্যদিকে মার্কিন সরকারও সহিংসতার মতো কোনো না কোনো অজুহাতে ইরাক সরকারকে এটা বোঝানোর চেষ্টা করছে যে ইরাকে তাদের উপস্থিতির প্রয়োজন রয়েছে। এ অবস্থায় কারবালা শহরের প্রধান মেয়র হত্যাকারীদের গ্রেফতারের খবর দিলেন। তাই আগামী দিনগুলোতে ইরাকের পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দেশটিতে করোনা মোকাবেলায় সরকারের অসহায় অবস্থার কথা প্রকাশ করেছেন। একই কথা বলেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। হাসপাতালে আর জায়গা নেই, শয্যা বাড়ানো সম্ভব নয় বলে তারা জানিয়েছেন। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে করোনা মোকাবেলায় সরকারের অসহায় অবস্থা প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, হাসপাতালগুলো আর রোগী সংকুলন করতে পারছে না। দেশের করোনা ও ডেঙ্গু সংক্রমণ নিয়ে আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী তার অসহায়ত্বের কথা জানিয়ে বলেছেন, পরিস্থিতির উত্তরণে সরকার সাধ্যমতো চেষ্টা করছে। একই অনুষ্ঠানে অংশ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এ বি এম খুরশিদ আলমও বলেছেন, হাসপাতালগুলোতে আর শয্যা বাড়ানো সম্ভব নয়, আমাদেরও সীমাবদ্ধতা রয়েছে। দেশব্যাপী চলমান টিকা কার্যক্রম প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এযাবৎ 1.25 কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে, কোটি কোটি লোক নিবন্ধন করেছে, সবারই টিকার প্রয়োজন। আমাদের 80% লোককে ভ্যাকসিন দিতে হলে 26 থেকে 27 কোটি ভ্যাকসিন লাগবে। এত ভ্যাকসিন আমরা একসাথে পাবো না, রাখতেও পারবো না। জাহিদ মালিক আরো বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, পর্যায়ক্রমে সবাই টিকা পাবেন, তবে টিকা পেতে ধৈর্য ধরতে হবে। এদিকে বিএনপি অভিযোগ করেছে, করোনা মোকাবেলায় এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, সরকারের ব্যবস্থাপনায় করোনা টিকা প্রদানেও নৈরাজ্য চলছে, এ কারণে গোটা জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন অভিযোগ করে বলেন,
আজকে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে করোনা মোকাবেলায়। টোটাল ম্যানেজমেন্ট ফেইলিওর যেটাকে বলা যায়, টিকা প্রদানে যে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে, সেই নৈরাজ্যের ফলে আজকে গোটা জনজীবন বিপন্ন হয়ে পড়েছে।
এ সময় মির্জা ফখরুল সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে প্রয়োজনীয় টিকা সংগ্রহ করে এই করোনা মোকাবেলার জন্য একটি রোডম্যাপ ঘোষণা করে সত্যিকার অর্থেই জনগণের জন্য কাজ করুন। ওদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সতর্ক করে দিয়ে বলেছেন, করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হলে ফের বিধিনিষেধ দেওয়া হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতির মোকাবেলায় দুটি কৌশলই আমরা অবলম্বন করব, একটা হলো বিধিনিষেধ বা লকডাউন দেওয়া, আরেকটি হচ্ছে ছেড়ে দেওয়া, কিন্তু সবাইকে মাস্ক পরতে হবে। এদিকে করোনা সংক্রমণ রোধে দেশের শিক্ষা প্রতিষ্ঠান টানা 17 মাস বন্ধ রাখা হলেও পর্যটন কেন্দ্র, বিনোদন কেন্দ্র, রিসোর্ট ও কমিউনিটি সেন্টার আগামী 19 আগস্ট থেকে খোলার অনুমতি দিয়েছে সরকার। তবে মোট ধারণ ক্ষমতার শতকরা 50 ভাগের বেশি ব্যবহার করা যাবে না। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে শোকাবহ মহরম উপলক্ষে বিশেষ অনুষ্ঠান কারবালার শাশ্বত বিপ্লব।
শোকাবহ মহরম।
শ্রোতা ভাই বোনেরা, শোকাবহ মহরম উপলক্ষে কারবালার শাশ্বত বিপ্লব শীর্ষক ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্ব থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও গভীর শোক আর সমবেদনা। ধারাবাহিক এই আলোচনার আজকের এ পর্ব পরিবেশনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি বাবুল আক্তার।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
কারবালার শাশ্বত বিপ্লবের ঘটনা প্রবাহ, উদ্দেশ্য এবং তাৎপর্য অনুধাবন নিয়ে নানা বিভ্রান্তি দেখা যায়। এর কয়েকটি কারণ হচ্ছে কায়েমী স্বার্থবাদীদের অপব্যাখ্যা, ধূম্রজাল ও বেদাত বা কুপ্রথা প্রতিরোধের নামে কারবালার বিপ্লবী চেতনাগুলো প্রতিরোধের চেষ্টার পাশাপাশি সরলমনা মুসলমানদের অজ্ঞতা, সরলতা এবং ইসলামের সঠিক ও বিপ্লবী ধারা থেকে দূরে থাকা। বিষাদ সিন্ধু জাতীয় কোনো কোনো সাহিত্যকর্মে কারবালার শাশ্বত বিপ্লবকে মহান ইসলামের বৈপ্লবিক নীতিমালা সংরক্ষণের প্রচেষ্টা হিসেবে না দেখিয়ে একে দেখানো হয়েছে নারী ঘটিত জাগতিক প্রেম নিয়ে দ্বন্দ্ব ও সংঘাত থেকে উচ্ছারিত মর্মান্তিক ঘটনা প্রবাহ হিসেবে। কারবালার মহাবিপ্লবের অদৃষ্টবাদী ব্যাখ্যাও অনেকে প্রচার করেন অজ্ঞতার কারণে। অথবা জালিম গোষ্ঠীগুলোর অশুভ উদ্দেশ্য পূরণে সহায়তা দেওয়ার উদ্দেশ্যে। অদৃষ্টবাদীদের কেউ কেউ বলেন, মহান আল্লাহ তো জানতেন এমনটা হবে, তাহলে তিনি কেন ইয়াজিদি জুলুম ঠেকানোর ব্যবস্থা নিলেন না, অথবা কেন ইয়াজিদ বাহিনীর উপর আজাব নাজিল করলেন না, অথবা এভাবেও বলেন যে ভাগ্যের লিখন যায় না খণ্ডন।
আসলে শিক্ষক যখন জানেন যে পড়াশোনায় অমনোযোগী ও অলস ছাত্ররা পরীক্ষায় খারাপ ফল করবে এবং তার হুঁশিয়ারিকেও গুরুত্ব না দিয়ে এ ধরনের কোন ছাত্র পরীক্ষায় ফেল করবে ও শেষ পর্যন্ত যখন তারা যখন খারাপ ফল করেই বসে, সেজন্য যেমন শিক্ষকের ভবিষ্যৎবাণীর জ্ঞানকে যেমন দায়ী করা যায় না, তেমনি জালিমদের জুলুমেরও জন্য সব বিষয়ে জ্ঞানী মহান আল্লাহর ভবিষ্যৎ সম্পর্কিত জ্ঞান থাকাকে দায়ী করা যায় না। অন্যদিকে মহান আল্লাহ মানুষকে নানাভাবে পরীক্ষা করবেন বলে কোরআনেই উল্লেখ করেছেন। তাই কারবালার মহাপরীক্ষায় যারা ফেল করেছেন তার জন্য মহান আল্লাহ দায়ী নন। অন্যদিকে ইমাম হোসাইন আল ইসলাম ও তার নিবেদিত প্রাণ যে সঙ্গীরা অনন্য কৃতিত্বের সঙ্গে মহান আল্লাহর এই মহাপরীক্ষায় পাশ করেছেন, তাও জোর করে আল্লাহর পক্ষ থেকে পাশ করিয়ে দেয়া বা ঘটনাক্রমে তথা ভাগ্যের জোরে পাশ করে ফেলার মতো বিষয় ছিল না। সত্যের পক্ষে সবসময় বেশি মানুষ পাওয়া যায় না, বরং সত্যের তথা ইমানের কঠিন পরীক্ষায় কখনো কখনো মাত্র মুষ্টিমেয় সংখ্যক মানুষই অবিচল থাকতে পারে। অনেক নবী রাসূলের জীবনীতে দেখা যায় যে তারা শত শত বছর ধরে সত্যের পক্ষে প্রচার কাজ চালিয়েও মাত্র হাতে গোনা কয়েকজনকে সমর্থক করতে পেরেছেন।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সহ অতীতের সব নবী রাসূল জানতেন যে কারবালা নামক ইমানের মহা পরীক্ষাস্থলে ইসলামকে রক্ষার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন ইমাম হোসেন আলাইহিসাল্লাম ও নবী পরিবারের অনেক সদস্য সহ একদল নিবেদিত প্রাণ খাঁটি মুসলমান। নবী রাসূলরা ইমাম হোসেনের জন্য আগাম কান্নাও করেছেন বলে বর্ণনা রয়েছে। আমিরুল মোমিনিন হযরত আলীও জানতেন যে কারবালায় একদিন কি কি ঘটবে। একবার তিনি যখন বিদ্রোহী মুয়াবিয়াকে দমনের জন্য ইরাকের কারবালা হয়ে সিরিয়ার দিকে যাচ্ছিলেন, তখন তিনি কারবালার ময়দানে যাত্রা বিরতি করে স্পষ্টভাবে কয়েকজন সঙ্গীকে দেখিয়ে বলে দেন যে এখানেই আমার হুসেনকে শহীদ করা হবে, এখান থেকে একদল বিভ্রান্ত মুসলমান হুসেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে সরাসরি জাহান্নামে যাবে ও অন্য অল্প একদল মুসলমান হুসেনের সঙ্গী হয়ে শাহাদাত বরণ করে সরাসরি বেহেশতে যাবে। ওই যে ওই স্থানটাতে হুসেনের কাফেলার মাল সামান নামানো হবে, ওই স্থানটাতে তাদের সফরের পশু তথা উট ঘোড়াদের পানি দেওয়া হবে। কারবালার ঘটনার প্রায় দুই যুগ আগে হযরত আলীর এই সফরের একজন সঙ্গী বা সহযোদ্ধা ওই স্থানে ইমাম হুসেন আলাইহিসসালামের জন্য আলীর কান্নার ঘটনা উল্লেখ করে বলেছিলেন, আমরাও সেদিন খুব কেঁদেছিলাম।
কিন্তু পরিহাসের বিষয় হল আমিরুল মোমিনীন হযরত আলীর ওই ভবিষ্যৎবাণীর সাক্ষী সেই ব্যক্তিটি তথা সেদিনের সেই সফর সঙ্গী ইমাম হুসাইনের পক্ষে আগাম কান্নাকাটি ও পরে সিফিনের যুদ্ধে আলীর পক্ষে লড়াই করা ওই ব্যক্তি ইয়াজিদ বাহিনীর সদস্য হয়ে ইমাম হুসাইনের বিরুদ্ধে লড়াই করতে কারবালা এসেছিল। ঘটনাক্রমে তার স্মৃতিতে প্রায় ২৫ বছর আগে হযরত আলীর সেই কথাগুলো স্মরণে আসে। স্মরণে আসার পরপরই সে ইয়াজিদ বাহিনীর প্রতি ঘৃণা ভরা মন নিয়ে তাদের শিবির ত্যাগ করে ঘোড়া ছুটিয়ে ইমাম হুসাইনের শিবিরে গিয়ে ইমামের সঙ্গে দেখা করেন ও স্মৃতিতে ভাষ্যর সেই সব ঘটনা খুলে বলেন। ইমাম তখন বলেন যে তুমি কি এখন আমাদের দলে না ওই দলে আছো? সে বলল, কোনো দলেই না, আমি ভয় পাচ্ছি যে ইয়াজিদ বাহিনী বা ক্ষমতাসীন সরকারের লোকেরা আমার পরিবারকে কষ্ট দেবে বা আমার ঘর বাড়ি দখল করবে। এভাবেই ওই ব্যক্তি সরাসরি বেহেশতে যাওয়ার সুযোগ হাতছাড়া করে। ইমাম তাকে বলেন যে আমি কারবালায় সম্ভাব্য যুদ্ধে সাহায্যের আবেদন জানানোর আগেই তুমি অঞ্চল ছেড়ে চলে যাও, নইলে তুমি আমায় সাহায্য না করার অপরাধে জাহান্নামে যাবে। লোকটি মহরমের প্রথম দিকেই ওই অঞ্চল ছেড়ে নিজ বাড়ির দিকে চলে যায়।
কারবালার মহাবিপ্লবের ঘটনায় এভাবে অনেকে ভয়ের কারণে পরিবার ও ধন সম্পদ আর দুদিনের পার্থিব জীবনের প্রতি অতিরিক্ত মায়ার কারণে সত্যের শিবিরে যুক্ত হতে পারেনি। ওই মহাপরীক্ষায় অনেকেই তাই পাশ করতে পারেননি, আর অনেকে ইমামের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরাসরি জাহান্নাম কিনে নিয়েছিল। অন্যদিকে ইমাম, নবী পরিবার ও ইমামের সঙ্গীরা সত্য আর বাস্তবতাকে বুঝতে পেরে বাহ্যিক পরাজয় ও শাহাদাতকে নিশ্চিত জেনেও সব প্রলোভন ও ভয় কাটিয়ে সরাসরি বেহেশতে যাবার সুযোগ লুফে নিয়েছিল। আর অনন্য বীরত্ব ও ত্যাগের জন্য তাদের নামও ইতিহাসের পাতায় অমর হয়ে গেছে হুসেনি সেনা হিসেবে। আর যারা প্রবল অনুরাগ সত্ত্বেও অনিবার্য ও অপ্রতিরোধ্য বাধার কারণে ইমামের শিবিরে যোগ দিতে পারেনি, তাদেরকেও মহান আল্লাহ ইমামের সঙ্গী হিসেবে কবুল করবেন। আর বর্তমান যুগেও যারা ইমামের অনুরাগী ও প্রকৃত বিপ্লবী ইসলামের অনুরাগী হিসেবে সব ময়দানে সক্রিয় থাকবেন, তারাও ইমামের সঙ্গী হওয়ার মর্যাদা পাবেন এবং লোভী, ভীরু, কাপুরুষ ও জালিম শক্তিগুলোর সঙ্গে আপোষকারীরা আল্লাহর কাছে ইয়াজিদি শক্তির অনুচর হিসেবেই বিবেচিত হবেন।
তো শ্রোতা ভাই বোনেরা, আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। সুপ্রিয় পাঠক শ্রোতা, 12 আগস্ট বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার, আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, হাসপাতালগুলো আর রোগী সংকুলন করতে পারছে না বললেন স্বাস্থ্যমন্ত্রী দৈনিক প্রথম আলো। সব শিক্ষক কর্মচারীকে টিকা দেওয়ার পরেই খোলা হবে স্কুল কলেজ, দৈনিক কালের কণ্ঠ। করোনার টিকা প্রদানেও নৈরাজ্য চলছে বললেন ফখরুল, দৈনিক মানব জমিন। করোনা পরিস্থিতির আরও অবনতি হলে ফের বিধিনিষেধ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী, দৈনিক ইত্তেফাক। বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে বললেন ওবায়দুল কাদের, বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের শিরোনাম, রাজ্যে লোকাল ট্রেন চলবে না অন্তত 31 আগস্ট পর্যন্ত, নবান্নে বললেন মুখ্যমন্ত্রী মমতা, দৈনিক আনন্দবাজার পত্রিকা। সরকারি গুন্ডামি করেছে, বিল পাশ বিতর্কে বিস্ফোরক, অভিযোগ তৃণমূল কংগ্রেসের, দৈনিক সংবাদ প্রতিদিন। লক্ষ্য 2024, বিরোধীদের টানতে 20 আগস্ট মমতা শারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সোনিয়ার, দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হলে ফের বিধিনিষেধ দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্য আমরা অনেকটা শুনতে বাধ্য। এই কারণে যে করোনা পরিস্থিতি চলছে এবং তারা সরকারের মন্ত্রী মিনিস্টার, করোনা পরিস্থিতি যদি আরো অবনতি হয় তাহলে নতুন করে লকডাউন দেওয়া হবে, আমরা বুঝলাম। কিন্তু লকডাউন দিয়ে কি উন্নতি হয়েছে? লকডাউন দিয়ে পরিস্থিতির কি উন্নতি হয়েছে? এই যে গত 14 দিন বা তারও বেশি সময় ধরে কঠোরতম লকডাউন গেল বলে সরকারের পক্ষ থেকে ঘোষণা ছিল, সেই লকডাউনের ভেতরে এবার সেই লকডাউনের শেষের দিকগুলোতে এসে মৃত্যুর সংখ্যা বেড়েছে, তাহলে লকডাউন দিয়ে কি লাভ হয়েছে? তার মানে দাঁড়াচ্ছে এই লকডাউন দিয়ে করোনা পরিস্থিতি মোকাবেলা করা যাবে না, করোনা পরিস্থিতি প্রতিরোধ করা যাবে না, শুধু শুধু দেশের বিরাট সংখ্যক মানুষের জন্য ভোগান্তির কারণ হচ্ছে এবং এই ভোগান্তির মুখে পড়ছে মূলত দেশের গরিব মানুষ, নিম্নবিত্তের মানুষ, কিছু কিছু মধ্যবিত্তের মানুষ। মন্ত্রী, মিনিস্টার, এমপিরা, সরকারি কর্মকর্তারা সবাই স্বাভাবিকভাবে বেতন পেয়ে যাচ্ছেন, তাদের লকডাউন দিলে খুব অসুবিধা হয় না, এই কথাগুলোই কিন্তু সাধারণ মানুষ বলছে, এটা আমার কথা নয় শুধু। সেক্ষেত্রে সাধারণ মানুষের কি হবে? আমি একথা আগেও বলেছি, ধরুন একজন রিক্সাওয়ালা, তার প্রতিদিন রিক্সা না চাললে সংসার চলে না, লকডাউন দিয়ে 14 দিন বন্ধ রাখলে একজন রিক্সাওয়ালার কি হয়, তার জীবনে কি ঘটে যায়, এটা কি সরকারের মন্ত্রীরা চিন্তা করেন? এই যে রিক্সাওয়ালা বা যে সমস্ত গরিব মানুষ, তাদেরকে তো খাওয়ার জন্য, তাদেরকে সংসার চালানোর জন্য, পেট চালানোর জন্য সরকারের পক্ষ থেকে টাকা দেওয়া হচ্ছে না, তাহলে লকডাউন দিয়ে হবে টাকা? সাথে সাথে আর একটা কথা বলতে চাই, লকডাউন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ আরো 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 অনেক বাড়বে। এমনি তো সমস্ত সবকিছু খুলে দেওয়া হচ্ছে মাঝে মাঝে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না, আর যখন লকডাউন বাড়ানো হবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো নামই নেওয়া হবে না। অথচ জাতিসংঘ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে শুধুমাত্র বাংলাদেশের জন্য না, এটা সারা বিশ্বের জন্য, সারা বিশ্বের বেশিরভাগ দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বা বন্ধ থাকছে, এতে শিশুদের বা শিক্ষার্থীদের শিক্ষা জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি মনে করি বাংলাদেশে এই ক্ষেত্রে সবচেয়ে খারাপ অবস্থায়, বাংলাদেশের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান 17 মাস ধরে বা 18 মাস ধরে বন্ধ, এটি সাধারণ কোনো ব্যাপার না, সম্ভবত বিশ্বের কোনো দেশে এতদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নেই। সেক্ষেত্রে লকডাউন না বাড়িয়ে বরং টিকা দেওয়ার ব্যবস্থা জোরালো করা দরকার এবং সেখানে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা দরকার।
ভিয়েনা সংলাপে ফিরে যাওয়ার পূর্বশর্ত নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার, একথা বলেছে ইরান। তেহরানের এই শর্ত কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে যে ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা না দিলে তারা ভিয়েনায় পরমাণু আলোচনায় যাবে না, আমি মনে করি এই অবস্থান সঠিক। এই কারণে যে দীর্ঘদিন ধরে ভিয়েনায় আলোচনা চলছে, তার আগে কূটনৈতিক নানামুখী তৎপরতা হয়েছে, আলোচনা হয়েছে, অনলাইন কনফারেন্স হয়েছে, বহু কিছু, কিন্তু সমস্ত সবকিছু ঘুরে ফিরে ওই আসল কথা একই জায়গায় থেকে গেছে, সেটা হচ্ছে ইরানের উপর নিষেধাজ্ঞা বহাল। ইরানের উপর যদি নিষেধাজ্ঞা বহালই থাকে তাহলে এত আলোচনা করে লাভ থাকে, এটি হলো প্রথম কথা। দ্বিতীয় কথা যেটি আমি বলতে চাই, আমি মনে করি সেটি আরো গুরুত্বপূর্ণ এবং আরো বেশি যৌক্তিক, সেটি হচ্ছে এই যে ইরান একটি স্বাধীন দেশ, আমেরিকা একটি স্বাধীন স্বতন্ত্র দেশ। আমেরিকা কোথায় এই অধিকার পায় একটি স্বাধীন দেশের উপর সে ইচ্ছা মাফিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেবে এবং সারা বিশ্বের সমস্ত দেশ তার এই নিষেধাজ্ঞা মানতে বাধ্য? এটি কি কোনো মানবতার কথা? এটি কি কোনো মানবাধিকারের কথা? এটি কি কোনো আন্তর্জাতিক আইনের কথা? কোনো আন্তর্জাতিক সংস্থা এই ধরনের অবৈধ কার্যকলাপ মানতে পারে? এটি নিতান্তই আমেরিকা তার ক্ষমতার জন্য, তার শক্তি জোরে করছে, কিন্তু সামনে এমন একটা সময় আসবে যখন আমেরিকার এই শক্তি এবং ক্ষমতা থাকবে না, তখন কিন্তু তাকে এই সমস্ত পুরনো ইতিহাসের জন্য তাকে পস্তাতে হবে। আমার মনে হয় যে আমেরিকা যদি এখনো সংশোধন হয় তাহলে তার ওই পস্তানোটা কমতে পারে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব বাবুল আক্তার, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের বিস্তারিত খবর। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, নবান্নে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি জানি সাধারণ মানুষের কষ্ট হচ্ছে, সেজন্য মেট্রো বাস চালু করে দেওয়া হচ্ছে, আরও কয়েকদিন কষ্ট করতে হবে, লোকাল ট্রেন চালাতে আরও কিছুদিন সময় নিচ্ছি, তৃতীয় ঢেউর বিষয়টি দেখছি। আগস্টের 31 তারিখ পর্যন্ত লোকাল ট্রেন বন্ধ থাকবে, সাধারণ মানুষের দাবি মেনে 11 থেকে সকাল 5টা পর্যন্ত বিধিনিষেধ বন্ধ থাকবে, এতে মানুষের কোনো অসুবিধা হবে না। দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, লোকসভা নির্বাচন 2024 সালে, কিন্তু সময় নষ্ট করতে চায় না কোনো বিরোধী দলই, মমতা হোক বা শারদ পাওয়ার বা সোনিয়া গান্ধী, বিরোধী সলতে পাকাতে সদাই এগিয়ে আসছেন ওই বিশিষ্টরা। মুম্বাইতে শারদ পাওয়ারের বাড়িতে জুনে বৈঠকে বসেছিলেন বিরোধী নেতারা। গত মাসে দিল্লি গিয়ে মমতা এক দফা সাক্ষাৎ করেন হেভিয়েট বিরোধী নেতাদের সঙ্গে। প্রাতরাশ বৈঠকের আয়োজন করেন রাহুল, এবার সোনিয়া। 20 আগস্ট মমতা ব্যানার্জি শারদ পাওয়ারের সঙ্গে ফের আলোচনায় বসবেন। আমন্ত্রণ জানানো হবে কংগ্রেস এবং বিরোধী দলের মুখ্যমন্ত্রীদেরও। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, আলোচনা ছাড়াই সংসদের চলতি বাদল অধিবেশনে একাধিক বিল পাশ করেছে সরকার পক্ষ। এ অভিযোগে বারবার সরব হয়েছেন বিরোধীরা, অধিবেশনেও তারা এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এবার চলতি অধিবেশন শেষের পর দিল্লিতে তৃণমূল সাংসদরা সাংবাদিক বৈঠক করে সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন। ডেরেক বললেন, সংসদীয় কমিটিতে আলোচনা ছাড়া একের পর এক বিল পাশ করা হয়েছে, প্রতি 10টি বিল পিছু 4টি অর্ডিন্যান্স, কেন? এটা কি গুন্ডামি নয়? বলা হচ্ছে বিরোধীরা গুন্ডাদের মতো আচরণ করছে, কিন্তু আমরা বলছি সরকার পক্ষেই গুন্ডামি করেছে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রং ধনু।
রং ধনু
রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ যে বছর ঘুরে আমাদের মাঝে আবারও হাজির হয়েছে শোক ও ত্যাগের মাস মহররম। এটি হিজরি সনের প্রথম মাস। এ মাসের 10 তারিখে অর্থাৎ 61 হিজরির পবিত্র আশুরার দিন ইরাকের কারবালার ময়দানে সংগঠিত হয়েছিল এক অসম যুদ্ধ।
ঐতিহাসিক এ যুদ্ধে রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন আল ইসলাম অবৈধ উমাইয়া শাসক ইয়াজিদের বিশাল বাহিনীর সঙ্গে যুদ্ধে শহীদ হন। সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে এ যুদ্ধে মাত্র 13 বছর বয়সী কিশোর কাসিম এবং দুধের শিশু আলী আসগরও শহীদ হন।
বন্ধুরা, শিশু আসগর সহ 72 জন শহীদের আত্মত্যাগের মাস মহরম উপলক্ষে আমরা একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। এতে অংশ নিয়েছে বাংলাদেশের 2 ছোট্ট বন্ধু। আমাদের আজকের অনুষ্ঠানটিও তৈরি করেছেন আশরাফুর রহমান, আর উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। তোমরা নিশ্চয় জানো যে ঐতিহাসিক কারবালা যুদ্ধ সংঘটিত হয়েছিল ইমাম হুসাইন আল ইসলাম ও মহাপাপিষ্ট ইয়াজিদের মধ্যে। ইমাম হুসাইন ছিলেন আমিরুল মোমিনিন হজরত আলী ও উম্মুল মোমিনিন হজরত ফাতিমা সালামুল্লাহি আলাইহার পুত্র। রাসুল ইমাম হুসাইনকে অত্যন্ত ভালোবাসতেন।
রাসুলে খোদা আরো বলেছেন, হুসাইন আমার সন্তান, আমার বংশ ও মানব জাতির মধ্যে তাঁর ভাই হাসানের পর শ্রেষ্ঠ। সে মুসলমানদের ইমাম, মুমিনদের অভিভাবক, জগৎগুলোর রবের প্রতিনিধি বা খলিফা। সে আল্লাহর হুজ্জাত, বেহেশতের যুবকদের সর্দার এবং উম্মতের মুক্তির দরজা। তার আদেশ হল আমার আদেশ, তার আনুগত্য করা হল আমারই আনুগত্য করা। যেই তাঁকে অনুসরণ করে সে আমার সাথে যুক্ত হয়, এবং যে তার অবাধ্য হয় সে আমার সঙ্গে যুক্ত হতে পারে না।
প্রিয়নবী ভবিষ্যৎবাণী করেছিলেন যে যখন আবু সুফিয়ানের পুত্র মুয়াবিয়া এবং মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ ইসলামকে ধ্বংস এবং এর নাম নিশানা মুছে দিতে চাইবে, তখন ইমাম হোসাইনের মাধ্যমে ইসলাম পুনরুজ্জীবিত হবে।
বন্ধুরা, ইমাম হুসাইন সম্পর্কে তাঁর নানা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি বাণী শুনলে, এবার আমরা ইমাম হুসাইন সম্পর্কে একটি কবিতা শুনব ইরানের কোম প্রবাসী বাংলাদেশি বন্ধু জাহরা ফাতেমি সাকিনার কাছ থেকে।
নামটি তাহার ছিল হোসেন, সবার ইমাম তিনি, বেহেশতের নেতা যিনি, শহীদ নেতা তিনি, জন্ম নিলেন আলীর ঘরে, রসুল ছিলেন নানা, মা ফাতেমার পুত্র তিনি, সবার আছে জানা, জায়নাব তার বোনজি ছিল, ইমাম হাসান ভাই, আসমান আর জমিন জুড়ে কার তুলনার নাই।
জাহরার চমৎকার উচ্চারণে কবিতাটি শুনলে বন্ধুরা, বেহেশতের যুবকদের নেতা ইমাম হুসাইনের পর এবার আমরা কারবালা যুদ্ধের খলনায়ক পাপিষ্ট ইয়াজিদের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি।
আগেই বলেছে যে ইয়াজিদ ছিল আমিরে মুয়াবিয়ার পুত্র, সে ছিল মদপানকারী, অত্যাচারী, অন্যের সম্পদ লুণ্ঠনকারী ও ভোগবিলাসী একজন যুবক। মানব চরিত্রের এমন কোনো বদগুণ নেই যা ইয়াজিদের মধ্যে ছিল না। ইয়াজিদ তার পিতার মৃত্যুর পর জনগণের মতামতকে তোয়াক্কা না করে মুসলিম জাহানের শাসক হিসেবে নিজেকে ঘোষণা করে, কিন্তু সে জানত যে ক্ষমতায় টিকে থাকতে হলে ইমাম হুসাইনের বায়াত বা আনুগত্য জরুরি। তাই সে ক্ষমতায় বসেই মদিনার গভর্নর অলিদ ইবনে উতবাকে হুকুম দেয় যে ইমাম হুসাইন যেন ইয়াজিদের শাসন মেনে নেয়, আর অস্বীকার করলে যেন তাকে হত্যা করা হয়।
মদিনার গভর্নর যখন ইমামকে একথা জানালো, তখন ইমাম বললেন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তাঁর দিকেই ফিরে যাব। তিনি গভর্নরকে জানিয়ে দিলেন যে তিনি আল্লাহর পরিবর্তে কখনো শয়তানের কাছে আত্মসমর্পণ করবেন না।
ইমামের বলিষ্ঠ বক্তব্য শুনে ইয়াজিদ শক্তি প্রয়োগ করতে শুরু করল। এ অবস্থায় তিনি বাধ্য হয়ে মক্কায় চলে যান, কিন্তু মক্কাতেও ইয়াজিদের ষড়যন্ত্র থেমে থাকল না। ইয়াজিদ কাবার পবিত্র প্রাচীরের মধ্যে গোপনে ইমামকে হত্যার ষড়যন্ত্র করল। এ সময় কুফা থেকে হাজার হাজার চিঠি আসে ইমামের কাছে। তারা ইমামকে কুফা যেতে আবেদন জানায় যেন তারা জালেম ইয়াজিদি শাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে পারে। এ অবস্থায় কাবার পবিত্রতা রক্ষা এবং নিরাপত্তার খাতিরে ইমাম তাঁর সঙ্গী সাথীদের নিয়ে কুফার উদ্দেশ্যে যাত্রা করেন।
ইমাম সঙ্গী সাথীদের নিয়ে যখন তিনি কারবালায় পৌঁছান, তখন হুর ইবনে ইয়াজিদ ইবনে রিয়াহির নেতৃত্বে ইয়াজিদের একটি অগ্রগতি বাহিনী তাঁকে থামিয়ে দেয়। এরপর এই বাহিনীর সঙ্গে যোগ দেয় আরো হাজার হাজার সেনা।
ইয়াজিদের বিশাল বাহিনী কারবালার মরুভূমিতে ইমামের সঙ্গী সাথীদেরকে ঘেরাও করে রাখে। তারা অত্যন্ত অমানবিকভাবে ফোরাত নদীর পানি বন্ধ করে দেয়। ইমামের তাঁবুতে পানির অভাবে হাহাকার পড়ে যায়। এ সময় ইয়াজিদ ফরমান জারি করে জানায়, হয় তাকে শাসক হিসেবে নেতৃত্ব মেনে নিতে হবে, অথবা ইমাম হুসাইনকে মৃত্যুবরণ করতে হবে।
কিন্তু ইমাম হুসাইন আলাইহিসসালাম ইয়াজিদের এই অন্যায় হুমকির তোয়াক্কা না করে হাতে যা ছিল তাই নিয়ে মোকাবেলা করার প্রস্তুতি নেন। দশ মহরম ভোরবেলায় ইয়াজিদের হাজার হাজার সৈন্যের বিশাল বাহিনীর সামনে দাঁড়িয়ে গেলেন ইমানের বলে বলিয়ান এক ক্ষুদ্র বাহিনী। সেদিনের সেই অসম লড়াইয়ে নবীজির নাতি ইমাম হুসাইন সহ তাঁর 72 জন সঙ্গী শহীদ হন। বন্ধুরা, অনুষ্ঠান শেষ করার আগে তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, ইমাম হুসাইন আল ইসলাম জালিম ইয়াজিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে কোনো শাসক ইসলামের নীতিমালা থেকে দূরে সরে গেলে কিংবা অন্যায়ভাবে ক্ষমতা দখল করলে তার বিরুদ্ধে নিজের সাধ্য অনুযায়ী সংগ্রাম করতে হবে।
মহান আল্লাহ আমাদেরকে প্রকৃত ইসলামের পথে চলার তৌফিক দিন, এ কামনা করে গুটিয়ে নিচ্ছে রংধনুর আজকের আসর।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে কয়েকটি সংক্ষিপ্ত সংবাদ। ১৬ জন আরোহী নিয়ে রাশিয়ার একটি MI-8 হেলিকপ্টার দূরপ্রাচ্যের কামচাটকা এলাকায় বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার জরুরি বিভাগ এবং কয়েকটি বার্তা সংস্থা জানিয়েছে, ৯ জনকে জীবিত অবস্থায় পাওয়া গেছে এবং ৭ জন নিখোঁজ রয়েছেন। সুদানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তার দেশের সাবেক প্রেসিডেন্ট ওমর আল বাশির এবং কয়েকজন কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC-তে হস্তান্তর করা হবে। বশির সহ সুদানের বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে দারফুর অঞ্চলে গণহত্যা ও যুদ্ধ অপরাধ সংগঠনের অভিযোগ রয়েছে। মারিয়াম বলেন, সুদানের মন্ত্রিসভা বশির সহ অন্যান্য কর্মকর্তাকে ICC-র কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ভিয়েনা সংলাপে ফেরার আগে নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করতে হবে নিজের অবস্থান জানাল ইরান। লেবাননকে সংকটে ফেলা থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছে হিজবুল্লাহ আন্দোলন। বিএনপি নেতারা গণমানুষের আতঙ্কে আছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্য। এবং বিজেপি সরকার পেগাসাস স্পাই ওয়ার ইস্যুতে সংসদে আলোচনা করতে দেয়নি তৃণমূলের অভিযোগ। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জেপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আর আমাদের ফ্যাক্স নাম্বার হচ্ছে 0098-21-220-53-273। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গে আমাদের কাছে ইমেইল করার ঠিকানা আবারও বলছি, রেডিও তেহরান 1982@gmail.com। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.